ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ ঢাকা রিপোর্ট।
আরো একটি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রিপোর্ট কলকাতার।
প্রবীণ সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশ, কিন্তু এক পাও তারা এগোতে পারেনি।
আর রয়েছে সাক্ষাৎকারে ইসরায়েল নির্বাচন নিয়ে প্রফেসর সাঈদ ইফতেখারের মন্তব্য।
ইসরায়েলি জনগণ যে ৪টি প্রধান ইস্যুকে ভিত্তি করে আগামীকাল ভোট দেবে, তার মধ্যে ইরান ইস্যুটা হচ্ছে অন্যতম একটি প্রধান ইস্যু।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সোমবার আবারও সুইজারল্যান্ডে দেখা করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে দীর্ঘ আলোচনা চলছে, তার লক্ষ্য এ মাসের ভেতরেই একটি গুরুত্বপূর্ণ ফলাফল বের করে আনা। মিস্টার কেরি এবং মিস্টার জারিফ দুপক্ষের কূটনীতিক ও বিশেষজ্ঞদের সঙ্গে রোববার এই দফার আলোচনায় বসেছেন। তারা নিজেরা যে সময়সীমা নির্ধারণ করেছিলেন তার আর মাত্র ২ সপ্তাহ বাকি। এই সময়ের মধ্যে দুপক্ষের ইরানের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ পূর্ণতা নিশ্চিত করা এবং সেই সাপেক্ষে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কথা। মিস্টার কেরি রোববার বলেছেন, এখন সামনে যে বাধাগুলো রয়েছে সেগুলো মূলত রাজনৈতিক বাধা। ওদিকে ইসরায়েলে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে একটি সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর, শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশে আরও একটি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ৬ দিন নিখোঁজ থাকার পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এখনও কোনো হদিস মেলেনি, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
আরও একটি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকার একটি আদালত ১৩ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বড়পুকুরিয়ার কয়লা খনির কাজ অবৈধ প্রভাব খাটিয়ে চীনা একটি কোম্পানিকে দেয় রাষ্ট্রের ১৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে, এমন অভিযোগে ২০০৮ সালে খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। ২০১২ সালের ১৫ জানুয়ারি বেগম খালেদা জিয়া ওই মামলা থেকে স্থায়ী জামিনে ছিলেন। দীর্ঘকাল ধরে আটকে থাকা মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। আর এর আগে দেয়া হাইকোর্টের একটি রুল নিষ্পত্তির জন্য এই ৫ এপ্রিল শুনানির দিন ধার্য করা আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্টের ২টো দুর্নীতির মামলা রয়েছে, যাতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ৬ দিন নিখোঁজ থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তল্লাশি কার্যক্রমের বক্তব্যের পরেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের কোনো সন্ধান পায়নি তার পরিবার। তার স্ত্রী হাসিনা আহমদের দায়ের করা এক রিট আবেদনের উপরে শুনানি হাইকোর্ট সোমবার মুলতুবি করে ৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তাঁর দেশ রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না। ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে তিনি এমন মন্তব্য করেন বলে ঢাকায় মন্ত্রিসভার বৈঠককালে মিস্টার আলী দাবি করেছেন। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে এক বৈঠককালে জন কেরি এমন মন্তব্য করেছেন বলে সোমবার ঢাকায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি দাবি করেছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া মাহমুদ আলীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাংলাদেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জন কেরি। এ প্রসঙ্গে তিনি বলেন,
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে তা প্রশংসনীয়।
বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ওই বৈঠকে জন কেরি কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা জানতে চাইলে সফর সম্পর্কিত প্রতিবেদনে এমন কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ওই বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক আসামি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথার প্রেক্ষিতে ওয়াশিংটনের পদক্ষেপের অপেক্ষায় আছেন। মিস্টার কেরি আগের দিন সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার ইচ্ছে প্রকাশ করেছেন। রোববার এক সাক্ষাৎকারে মিস্টার কেরি বলেছেন ক্ষমতার রাজনৈতিক পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে মিস্টার আসাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে হবে। চার বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে এবং এরই মধ্যে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে মিস্টার কেরি বলেছেন তিনি চান সিরিয়ার সংকটের একটি কূটনৈতিক সমাধান হোক।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে বেশ কয়েকদিন পর সোমবার আবারও জনসমক্ষে দেখা গেছে। মার্চের 5 তারিখ থেকে লোকচক্ষুর আড়ালে থাকার কারণে তাঁকে কেন্দ্র করে গুজব শুরু হয়, যার মধ্যে ছিল তিনি অসুস্থ, মারা গেছেন বা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। মিস্টার পুটিন কিরগিস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতাম্বায়েভের সঙ্গে সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। মিস্টার আতাম্বায়েভ বলেন মিস্টার পুতিন তাঁকে প্রাসাদের নানা দিক ঘুরে দেখিয়েছেন এবং বলেন তিনি শুধু হাঁটছেনই না, বেশ দ্রুতই হাঁটছেন, সুতরাং তাকে ঘিরে এই ধরনের গুজব একটু কম রটানো হলেই ভালো। মিস্টার পুতিন উত্তরে বলেন গুজব না থাকলে জীবন একঘেয়েমি মনে হতো। সোমবার ইউরোপীয় ইউনিয়ন আবারও বলেছে তারা গত বছর রাশিয়া যে ক্রাইমিয়াকে কুক্ষিগত করেছে তা মেনে নেবে না। ইউনিয়ন ক্রাইমিয়া উপদ্বীপে মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগারিনি এক বিবৃতিতে এই কুক্ষিগতকরণকে বলেছেন আন্তর্জাতিক নীতির লঙ্ঘন। তিনি আরও বলেছেন ইউনিয়ন ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়েও উদ্বিগ্ন। ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সোমবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে আলোচনায় বসবেন। রুশপন্থী বিদ্রোহীদের মোকাবেলায় পশ্চিমের কাছ থেকে সামরিক সাহায্য চাইছেন মিস্টার পোরোশেঙ্কো। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট এলাকার একটি কনভেন্ট স্কুলের 74 বছর বয়সী এক সন্ন্যাসিনীকে শনিবার দুষ্কৃতিকারীরা ধর্ষণ করে ও 100,000 টাকা লুট করে চম্পট দেয়। সে ঘটনায় অপরাধীরা কেউ ধরা পড়েনি, কিন্তু ওই ধর্ষণের ঘটনায় প্রতিবাদে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এ নিয়ে রিপোর্টটি পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
রানাঘাটে খ্রিস্টীয় স্কুল ও কনভেন্টের প্রবীণ সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের 48 ঘন্টার মধ্যেই গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশ। স্থানীয় থানার আধিকারিকরা থেকে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিরেক্টর জেনারেল দফায় দফায় রানাঘাটে ছুটছেন। পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় নিজেই রানাঘাটে চলে যান। সোমবার দিল্লিতে লোকসভায় বিষয়টি তোলেন বিভিন্ন দলের সাংসদেরা। সাম্প্রতিককালে সারা ভারতে বিভিন্ন গির্জা ও খ্রিস্টানদের আক্রান্ত হওয়া নিয়ে অভিযোগ তোলেন বিরোধী দলেরা। এজন্য সাধারণভাবে সমালোচনার মুখে পড়তে হয় বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলিকে। অন্যদিকে রানাঘাটের ঘটনা নিয়ে সরব হয় বিজেপি, লক্ষ্য তৃণমূল কংগ্রেস। রানাঘাটে স্কুলে ছাত্র, অভিভাবক ও স্থানীয় মানুষ আবার পথ ও রেল অবরোধের হুমকি দিয়ে রেখেছেন। কলকাতাতেই সন্ধ্যের দিকে খ্রিস্টানরা পথে নামেন এই ঘটনার প্রতিবাদে এক মিছিলে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে পণের দাবিতে নির্যাতন বন্ধের লক্ষ্যে ফৌজদারি আইনে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, তবে সুপ্রিম কোর্টের বিচারপতি এই সিদ্ধান্ত সমর্থন করেন না। এ প্রসঙ্গে বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
পণের দাবিতে বধূ নির্যাতনের মামলা এখনো আপোষ ও জামিন অযোগ্য বলে গণ্য করা হয়, কিন্তু এই ধরনের মামলায় আদালতের বাইরেই দুপক্ষের মধ্যে আপোষে মিটমাট করার পথ খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার, আর সে কথা মাথায় রেখেই তৈরি হয়েছে খসড়া নোট। বিচারপতি মলিমাথের কমিটি ও আইন কমিশনের পরামর্শের ভিত্তিতেই সংবিধানের 498 এ ধারাটি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করছে না সুপ্রিম কোর্টের বিচার ইন্দিরা জয়সিং। তার কথায় পণের দাবিতে নির্যাতনের বিরোধী এই আইন নির্যাতিতদের নিরাপত্তা ও স্বস্তি দেয়, এতে পরিবর্তন আনা উচিত নয়। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন বলেও জানিয়েছেন। বর্তমান আইন অনুযায়ী মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অনেক সময় দেখা যায় এই আইনকে সামনে রেখে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জড়িয়ে পড়েন পাত্রপক্ষ ও তার পরিবার। এই প্রবণতাকে রুখতে কেন্দ্রীয় সরকার নতুন খসড়া প্রস্তাব নিতে চলেছে বলে মনে করছেন দেশের তথ্যবিজ্ঞ মহল।
পাকিস্তানের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের শত শত মানুষ পূর্বাঞ্চলের লাহোর শহরে দ্বিতীয় দিনের মতো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং স্লোগান দিতে থাকে। শহরটিতে দুটি গির্জার বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় 15 জন মারা যায় এবং তারই প্রতিবাদে সরব হয়ে ওঠে খ্রিস্টান সম্প্রদায়। ত্রাণকর্মীরা বলছেন, ঘূর্ণিঝড় ফ্যাম আঘাত হানার পর ভানুয়াটুর এখনকার অবস্থা স্মরণকালের মধ্যে সবচেয়ে সংকটাপূর্ণ এবং সেখানে রোগবালাই ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বিশ্ব সংবাদে সতরূপা বড়ুয়া আপনাদের জানিয়েছেন যে আগামীকাল ইসরায়েলে নির্বাচন এবং এই নির্বাচন গদ্দিনসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নির্বাচন নিয়ে আমরা কথা বলি রাষ্ট্রবিজ্ঞানী ও আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম ইন দি স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের শিক্ষক প্রফেসর সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে। আগামীকাল 17 মার্চ ইসরায়েলের নির্বাচন। ইতিমধ্যে নেতানিয়াহু ওয়াশিংটন এসেছেন, কংগ্রেসের যুগ্ম সভায় ভাষণ দিয়ে চলেও গিয়েছেন। নির্বাচন সামনে নিয়ে তাঁর ভাষণ নির্বাচনী বৈতরণী পারে মদত দেওয়া তো নয়ই, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে নাড়া দিয়েছে কারো কারো ধারণায়। কেউ কেউ আবার বলছেন, এ ভাষণ নাড়া দিয়ে থাকলে সে নাড়া লেগেছে ওবামা জন বেনারের সম্পর্কে। আপনার মূল্যায়ন কি?
আপনি ঠিকই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন যাবত, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের মানে ইচ্ছাকে উপেক্ষা করে হোয়াইট হাউস চাচ্ছিল না যে এই মুহূর্তে বেনহামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে বক্তৃতা করবেন, কিন্তু উনার মার্কিন কংগ্রেসে বক্তৃতা করবার ফলে এ সম্পর্কে আরেকটি টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। মূলত ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক চুক্তি, বিশেষত 6 জাতির যে পারমাণবিক চুক্তি, সে পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েল মনে করে যে পারমাণবিক চুক্তি হলে সেটি ইসরায়েলের স্বার্থে অনুকূলে যাবে না। তারা মনে করছে যে এ ধরনের চুক্তি আলটিমেটলি ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী করে তুলবে এবং ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ 6 জাতি মনে করছে যে এ ধরনের চুক্তি হলে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা আছে। ইসরায়েল এ অবস্থানের সঙ্গে একমত নয়। মূলত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে বর্তমান টানাপোড়েন, সে টানাপোড়েনের মূল কারণ। আমরা দেখছি যে ইরানের সঙ্গে চুক্তিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের মেরুকরণ চলছে। বিশেষত আমরা দেখেছি যে 47 জন রিপাবলিকান সিনেটর তারা ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছে এবং তারা সেখানে বলতে চাচ্ছে যে যদি কোনো চুক্তি হয় সেটি ওবামা প্রশাসন চলে যাবার পরে তারা সে চুক্তির প্রতি কমিটেড থাকবে না। অন্যদিকে আমরা দেখেছি যে এই ভাষণের সময় 50 জনের মতো ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সে ভাষণে অনুপস্থিত ছিলেন। সবকিছু মিলিয়ে এক ধরনের টানাপোড়েন শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে এসছে সেটা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে রাজনীতি সে রাজনীতির মধ্যেও আমরা এক ধরনের মেরুকরণ দেখছি। এবং এই বিতর্কটা শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, এটি ইসরায়েলের যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনেরও কিন্তু একটি বড় ইস্যু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক। নেতানিয়াহু যে বিরোধী যিনি রয়েছেন আইজাক হারজক, যিনি জায়োনিস্ট ইউনিয়ন থেকে নির্বাচন করছেন, উনিও নেতানিয়াহুর প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে যে বর্তমান সম্পর্ক সে সম্পর্ককে সমালোচনা করেছেন এবং উনি মনে করছেন যে ইসরায়েলের তার নিজের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ধরনের যে সম্পর্ক সে সম্পর্ক থেকে উত্তরণ ঘটানো উচিত।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমের চলমান আলোচনা এ নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহুর পক্ষে কতখানি গুরুত্বপূর্ণ, বা এ আলোচনাকে নির্বাচনী প্রচারণায় তিনি কতখানি ব্যবহার করছেন বলে আপনি মনে করেন?
আজকের যে ইসরায়েলের নির্বাচনী প্রচারণা ইরান একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইরানের সম্পর্কে বেনহামিন নেতানিয়াহুর অবস্থান এক ধরনের আগ্রাসী অবস্থান বলে আমার কাছে মনে হয়, যে উনি কোনো অবস্থাতেই ইরানের সাথে 6 জাতির যে চুক্তি সেটি উনি মেনে নেবেন না বলছেন। এবং উনার যে অবস্থান সেটি হচ্ছে উনার ভাষায় বাদে চুক্তির যে চুক্তি না হওয়া ভালো, এবং উনি মনে করেন যে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলের স্বার্থের জন্য প্রধান হুমকি হচ্ছেন ইরান। অন্যদিকে অন্য রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে যে জায়োনিস্ট ইউনিয়ন পার্টি, যাদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসবার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে, তারা এ সম্পর্কে কোনো সুস্পষ্ট অবস্থান না দিলেও তাদের অবস্থান আমরা দেখছি। তারা হয়তো কিছুটা নেগোসিয়েশনে কিছু স্পেস তারা দিতে চাচ্ছেন, কিন্তু অন্যদিকে আপনার নেতানিয়াহু যে লিকুড পার্টি, যারা ডানপন্থী অবস্থান থেকে নির্বাচন করছেন, তারা ইরানের সাথে কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের নেগোসিয়েশন থাকবে না, এটিকে তারা প্রাধান্য দিচ্ছেন। ইরানের সাথে পারমাণবিক চুক্তি আজকে ইসরায়েলের যে নির্বাচন, সে নির্বাচনের অন্যতম একটি প্রধান ইস্যু। ইসরায়েলি জনগণ যে চারটি প্রধান ইস্যুকে ভিত্তি করে আগামীকাল ভোট দেবে, তার মধ্যে ইরান ইস্যুটা হচ্ছে অন্যতম একটি প্রধান ইস্যু।
সংক্ষেপে নির্বাচনী ফলাফল কেমন হতে পারে বলে মনে হয়? নির্বাচনী ফলাফল ইরানের ব্যাপারে পশ্চিমের কূটনৈতিক কর্মকাণ্ডকে কতটা প্রভাবিত করবে বলে আপনার মনে হয়?
আমরা জানি যে এবার বা 26টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং ইসরায়েলের যে পার্লামেন্ট সেখানে 120টি আসন রয়েছে। ইসরায়েলের যে নির্বাচনী ব্যবস্থা সেটি হচ্ছে অনেকটা আনুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সেখানে জনগণ আসলে কোনো ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় কোনো একটি রাজনৈতিক দলকে, এবং সেখানে একটি আসন পেতে হলে একটি রাজনৈতিক দলকে অন্তত 3.25% ভোট পেতে হবে, এবং মনে করা হচ্ছে যে 10টি রাজনৈতিক দল এ ধরনের ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। আমরা যদি দেখি ইসরায়েলের নির্বাচনী ইতিহাস, এ পর্যন্ত কোনো রাজনৈতিক দলই আসলে এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি, সবসময় একটি কোয়ালিশন সরকার থেকেছে।
ইসরায়েলের আরব জনগোষ্ঠী প্রায় 20% মতো, এবং এই প্রথম দেখা যাচ্ছে যে তারা এই নির্বাচনের ব্যাপারে এককাট্টা হয়েছে। তো এককাট্টা হলেও এটা কি কোনো প্রভাব ফেলবে এই নির্বাচনে?
এই নির্বাচনে প্রভাব ফেলবে এই অর্থে যে সমস্ত যে আরব ছোট ছোট রাজনৈতিক দল বা গ্রুপগুলি রয়েছে, তারা যে বিষয়টার উপর জোর দিতে চাচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে সম্পর্ক সেটির উপরে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনের যে সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এর জন্য নিরাপত্তা বিষয়ে ইসরায়েলকে অনেক বেশি সেখানে অর্থ ব্যয় করতে হচ্ছে, যেটি আলটিমেটলি ইসরায়েলের অর্থনীতিতে প্রভাবিত করছে। সুতরাং তাদের যে অবস্থান হবে, যে রাজনৈতিক দল বা কোয়ালিশন প্যালেস্টাইনের সাথে একটি ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে, তারা তাদেরকেই সমর্থন দেবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। আজকের বিজ্ঞান পর্বে লিউকেমিয়া নিয়ে আলোচনা রয়েছে। লিউকেমিয়া বা এ ধরনের ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য পশ্চিমের দেশগুলোতে অস্থি মজ্জা বা বোন ম্যারো প্রতিস্থাপন করাটা এখন প্রায় একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ সম্পর্কিত রিপোর্টটি আপনাদের শোনাচ্ছেন আনিস আহমেদ।
50 বছর আগে যুক্তরাষ্ট্রে প্রথম এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়, এবং তারপর থেকে এ পর্যন্ত 10 লক্ষেরও বেশি হাড় মজ্জা প্রতিস্থাপন করা হয়েছে বিশ্বের 75টি দেশে। জীবন রক্ষা করতে পারে এমন চিকিৎসা হিসেবে এটা যে খুব বেশি দুষ্কর সে কথা বলা যাবে না, যেমনটি বলছেন জার্মানির লিপসিক বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বা সোনিত বিদ্যা বিষয়ক অধ্যাপক ডিটার নিদারভিজার।
We have situations where when we have a really identical donor and we have
তিনি বলছেন যে এমন পরিস্থিতি তো রয়েছেই যেখানে রোগীর সঙ্গে মিল আছে এমন হাড়মজ্জার দাতা পাওয়া যাচ্ছে, এবং এই রোগের যদি আগেভাগেই চিকিৎসা করা হয় তাতে 90-95% লোকের জীবন রক্ষা করা সম্ভব। সুতরাং পুরো ব্যাপারটাই রোগের মাত্রার উপর, দাতার উপর এবং রোগীর বয়সের উপর নির্ভর করছে। রক্তের লোহিত কণিকা ও শ্বেত কণিকা এবং আরও ক্ষুদ্রাকৃতি কণিকাগুলো হাড়ের মজ্জাই কিংবা হাড়ের ভেতরের স্পঞ্জের মতো কোষের মধ্যে তৈরি করে স্টেম সেল বা মাস্টার সেল বা মূল কোষ। যে দাতার সঙ্গে হাড়ের মজ্জার মিল খুঁজে পাওয়া যায় কিংবা রোগীর নিজের দূষণমুক্ত মজ্জা ব্যবহার করেও সেই সব টিস্যু প্রতিস্থাপন করা যায় যা ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া আক্রান্ত কিংবা লিম্ফোমায় আক্রান্তদের চিকিৎসা করা যায়। কোনো রোগীর জন্য এটা চিকিৎসার সর্বশেষ উপায়। ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক ফর ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন যেসব উপাত্ত সংগ্রহ করেছে সেটি বিশ্বব্যাপী কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখেন নেদারভিজার এবং তাঁর সহকর্মীরা। যেমনটি মনে করা গিয়েছিল যে তাদের এই গবেষণায় দেখা গেছে যে এই ধরনের জটিল প্রতিস্থাপনের সিংহভাগই ঘটে থাকে ইউরোপে এবং তারপর যুক্তরাষ্ট্রে। অবশিষ্ট 15% বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্য সাগরীয় অঞ্চল, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আফ্রিকায় ঘটে। নিডের রিসেল বলছেন যে অনেক উন্নয়নশীল দেশের সামর্থ্য আছে এই প্রতিস্থাপন করার, কিন্তু অসুস্থ রোগীদের জটিল চিকিৎসার জন্য এসব দেশের ব্লাড ব্যাংক নেই, নেই বিশেষজ্ঞ। তিনি বলছেন যে আমরা সেই সব দেশকে সাহায্য করতে চাই যাদের প্রতিস্থাপনের হার খুব কম, অতএব আমরা এক্ষেত্রে সাফল্য অর্জন করতেই পারি। এ ধরনের চিকিৎসা এখন পৃথিবীর বিভিন্ন দেশে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দি ল্যান্সেট হেমাটোলজি নামের একটি পত্রিকায় প্রকাশিত এ ব্যাপারে একটি নিবন্ধে বলা হয়েছে যে পশ্চিমের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টারের সঙ্গে অন্যান্য দেশের চিকিৎসকদের এক ধরনের সমন্বয় হওয়া দরকার। এদিকে খোদ বাংলাদেশেও গত এক বছর ধরে হাড় মজ্জা প্রতিস্থাপন করা হচ্ছে। এ সম্পর্কে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কর্মসূচির পরিচালক প্রফেসর এম এ খান বলেছেন যে এই ট্রান্সপ্লান্টের সবকটি সফল হয়েছে। এই বোন ম্যারো দাতা সংগ্রহে তারা সমাবেশের মাধ্যমে আবেদন জানাবেন বলেও অধ্যাপক খান জানিয়েছেন।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
রাজনৈতিক দ্বন্দ্বকলহের কারণে সৃষ্ট দীর্ঘায়িত বিলম্বের পর সোমালি সংসদ প্রধানমন্ত্রী ওমর আব্দুর রশিদ আল শর্মার্কেকে মন্ত্রিসভা পরিচালনায় ব্যাপক অনুমোদন দিয়েছে। 191-22 ভোট প্রাপ্তি আইন প্রণেতাদের সংবিধানকে স্বীকৃতি প্রদানের পথ প্রশস্ত করে দিয়েছে, যার মাধ্যমে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় জরুরি আইন পাশ করা সহজ হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী আব্দুল ওয়ালি শেখ আহমেদের মধ্যে চরম রাজনৈতিক ভেদাভেদের কারণে গত অক্টোবর মাস থেকে সোমালি সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এই রাজনৈতিক বিবাদের জেরে আব্দুল ওয়ালি শেখ আহমেদকে পদত্যাগ করতে হয় এবং শর্মার্কেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। সেই তখন থেকেই নতুন প্রধানমন্ত্রীকে তার মন্ত্রিসভার মনোনয়ন যে সোমালিয়ার দীর্ঘকালীন রাজনৈতিক সংকট মোচনে সমর্থ হবে আইনজীবীদের তা আশ্বস্ত করতে তাকে সবিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তার মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্তির পর প্রধানমন্ত্রী শর্মার্কে জানিয়েছেন যে তার সরকার দেশের নিরাপত্তা, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য পরিচর্যা, জাতীয় সংহতি এবং পরিকাঠামো উন্নয়নে সমর্থ হবে। যুক্তরাষ্ট্র সরকার সোমালিয়ার মন্ত্রিসভার 9 ফেব্রুয়ারির অনুমোদনকে স্বাগত জানিয়েছে। নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র সরকার সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি সংসদীয় গণভোট এবং জাতীয় নির্বাচন সহ বাদবাকি গুরুত্বপূর্ণ দায়িত্ব দ্রুত সম্পাদনের অনুরোধ জানাচ্ছে। শান্তিপূর্ণ সুশাসন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সোমালিয়ার অগ্রগতি সোমালিয়ার জনগণ এবং বৃহত্তর অর্থে এই অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে সোমালি সরকার এবং জনগণকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সোমালি সরকার এবং জনগণের স্থিতিশীলতা এবং দেশ পুনর্গঠনের উদ্যোগে যুক্তরাষ্ট্র তার অংশীদারিত্ব সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শুনবেন এখন বিশ্বকাপ ক্রিকেট, আসানুল হকের রিপোর্ট।
খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর। বিশ্বকাপ ক্রিকেট 4টি কোয়ার্টার ফাইনাল শুরু হতে যাচ্ছে শিগগিরই। আমার সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু। 4টা কোয়ার্টার ফাইনাল সম্পর্কে আপনি কি ভাবছেন?
4টি দল যেভাবে ম্যাচ করা আছে, আপনার সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে, পাকিস্তান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে, এই 4টি ম্যাচের মধ্যে আমার মতে সবচেয়ে কম্পিটিটিভ ম্যাচ হবে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ, পাকিস্তানকে জিততে হলে অস্ট্রেলিয়াকে খুব খারাপ খেলতে হবে, কারণ পাকিস্তানের ব্যাটিং লাইন ইজ সাসপেক্ট এবং ওই অস্ট্রেলিয়ান যে পেস অ্যাটাক আছে, পাকিস্তানের ব্যাটসম্যানদের টেকনিক্যাল প্রবলেম আছে, ওরা লাইনে যায় না, ওদের পা চলে না এবং ওদের খুবই টাফ টাইম হবে। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, অবভিয়াসলি ওয়েস্ট ইন্ডিজ টিমটা একটা ইউনাইটেড টিম না, তো আমার মনে হয় নিউজিল্যান্ড সেখান থেকে জিতবে। এবং ইন্ডিয়া বাংলাদেশ, যদিও কেউ বাংলাদেশকে কোনো চান্স দিচ্ছে না, তবে এটা একদিনের খেলা, এনিথিং ক্যান হ্যাপেন। এবং বাংলাদেশ যে ফর্মে আছে এবং সেই ফর্মটা এবং মনোবল নিয়ে যদি মাঠে যায় যে কোনো অঘটন ঘটতে পারে।
বাংলাদেশ দল গত খেলায় যেভাবে খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখান থেকে শেখার কি আছে?
অবশ্যই কিছু আছে, কারণ আমরা ওখানে জেতার ম্যাচটা হেরে গেছি এবং সাকিব ক্যাপ্টেন্সি করেছে, তার দুটো ভুল তো একেবারে অবশ্যই আমি বলবো। প্রথম হচ্ছে যে সে বোলিংটা যখন শুরু করে বোথ এন্ড থেকে সে স্পিনার শুরু করে, যেহেতু হোয়াট হি শুড হ্যাভ ডান ইজ ও স্পিন করতো, ওর এক্সপিরিয়েন্স আছে কিন্তু অন্য সাইড থেকে কিন্তু ওর এক্সপিরিয়েন্স নাই। তো অবশ্যই আমি মনে করি যে নতুন বলে রুবেলকে দিয়ে শুরু করা উচিত ছিল, অ্যাটলিস্ট 3 ওভার 4 ওভার ওকে দিয়ে করাতো, কারণ রুবেল ফর্মে ছিল এবং তার মোরাল অনেক হাই ছিল। বাট এনিওয়ে শেখার আছে। বাংলাদেশ যদিও নিউজিল্যান্ডের সঙ্গে উই প্লেড ভেরি ওয়েল হেরে গেছি, বাট উই প্লেড ভেরি ওয়েল এবং আমি মনে করি ওখানে যে মোমেন্টামটা আছে সেই মোমেন্টামটা নিয়ে যদি ভারতের ম্যাচে যায় এবং বিলিভ থাকে, বাংলাদেশ হ্যাজ গট নাথিং টু লুজ, প্রেশার আপনার ইন্ডিয়ার উপরে থাকবে, আমাদের উপরে কোনো প্রেশারই নাই, কারণ আমরা তো কোয়ার্টার ফাইনাল পৌঁছেছি। এই ম্যাচটা বাংলাদেশ ফ্রিলি খেলা উচিত এবং চিন্তা করা উচিত যে আমরা এই ম্যাচ জিতবো, কারণ ভারতকে আমরা আগেও হারিয়েছি, কাজেই ইটস নাথিং ইম্পসিবল।
ইউসুফ রহমান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সোমবার আবারও সুইজারল্যান্ডে দেখা করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে দীর্ঘ আলোচনা চলছে তার লক্ষ্য এ মাসের ভেতরেই একটি গুরুত্বপূর্ণ ফলাফল বের করে আনা। মিস্টার কেরি এবং মিস্টার জারিফ দুপক্ষের কূটনীতিক ও বিশেষজ্ঞদের সঙ্গে রোববার এই দফার আলোচনায় বসেছেন। তারা নিজেরা যে সময়সীমা নির্ধারণ করেছিলেন তার আর মাত্র 2 সপ্তাহ বাকি। এই সময়ের মধ্যে দুপক্ষের ইরানের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নিশ্চিত করা এবং সেই সাপেক্ষে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কথা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেশ কয়েকদিন পর সোমবার আবারও জনসমক্ষে দেখা গেছে। মার্চের 5 তারিখ থেকে লোকচক্ষুর আড়ালে থাকার কারণে তাকে কেন্দ্র করে গুজব শুরু হয়। মিস্টার পুতিন কির্গিস্তানের প্রেসিডেন্ট আলমাসবেক আতাম্বায়েভের সঙ্গে সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। সোমবার ইউরোপীয় ইউনিয়ন আবারও বলেছে তারা গত বছর রাশিয়া যে ক্রাইমিয়াকে কুক্ষিগত করেছে তা মেনে নেবে না। ইউনিয়ন ক্রাইমিয়া উপদ্বীপে মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সোমবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে আলোচনায় বসবেন। রুশপন্থী বিদ্রোহীদের মোকাবিলায় পশ্চিমের কাছ থেকে সামরিক সাহায্য চাইছেন মিস্টার পোরোশেঙ্কো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে ভারতে চিকিৎসকের সংখ্যা রোগাক্রান্তের সংখ্যার তুলনায় আনুপাতিক হারে অনেক কম। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিধি দেওয়া নিয়ম অনুযায়ী 1,000 রোগীর জন্য একজন চিকিৎসক থাকা বাধ্যতামূলক, অথচ দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় এই সমস্যা আরো প্রকট, রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP Nadda। এর জন্য তিনি দায়ী করেছেন চিকিৎসকদের মানসিকতাকে। প্রতি বছর 5,500 জন ডাক্তারি পাস করলেও গ্রামে ডাক্তারদের অভাব পূরণ হচ্ছে না। JP Nadda আরো জানিয়েছেন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যেই একটি সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে ডাক্তাররা গ্রামে যেতে চান না, অথচ শহরের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক বেশি। গ্রামের তুলনায় এই সংখ্যাটা প্রায় 4 গুণ। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে সরকারি চিকিৎসকের পদ বাড়ানো হয়েছে। 2000 সালে যেখানে 22,602 জন চিকিৎসক পদ ছিল, সেখানে 2014 সালে তা বেড়ে হয়েছে 27,355। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথার প্রেক্ষিতে ওয়াশিংটনের পদক্ষেপের অপেক্ষায় আছেন। মিস্টার কেরি আগের দিন সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার ইচ্ছে প্রকাশ করেছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন বিল বারবার, স্টুডিওতে প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.